alla bono. শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আমাদের আজকের সাক্ষাৎকারের বিষয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফর। এ সম্পর্কে আমাদের সঙ্গে কথা বলার জন্য অতিথি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। জনাব অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনি জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী 26 ও 27 মার্চ ঢাকা সফর করবেন। তো কিভাবে দেখছেন নরেন্দ্র মোদীর এই ঢাকা সফরকে?
নরেন্দ্র মোদীর এই সফরটা মূলত বাংলাদেশের স্বাধীনতার 50 বছরের উপলক্ষে, এবং নরেন্দ্র মোদীও যদি 26 তারিখে আসছেন, কিন্তু একাধিক নেতা আসা শুরু করে ফেলেছে, তো সেই হিসাবে ওই 50 বছরের উপলক্ষের কারণে কিন্তু এই যাত্রা অন্য কোনো বড় আকারে হয় নিয়ে এই সফরটা হচ্ছে না।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, ভারতের সঙ্গে বাংলাদেশের এখনো নানা ইস্যুতে অপ্রাপ্তি রয়েছে, যেমন তিস্তার পানি বণ্টন না হওয়া, বিএসএফ এর হাতে সীমান্ত হত্যা অব্যাহত থাকা ইত্যাদি। তো আপনি যে কথাটি বললেন, মূলত নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আসছেন, তো তার বাইরেও যেহেতু এসব ইস্যুগুলো খুবই সেন্সিটিভ ইস্যু এবং এসব নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে, তো মোদীর আসন্ন সফরে এসব বিষয়ে কি কোনো আলাপ আলোচনা হতে পারে বা হবে কিনা, আপনি কি বলবেন এ সম্পর্কে?
আমার মনে হয় না, বিশেষ করে তিস্তার বিষয়ে আমার মনে হয় না কোনো আলোচনা হবে। এর দুটো বড় কারণ, একটা কারণ হলো নির্বাচন হতে যাচ্ছে আগামী মাসে, তো ওই নির্বাচনের আগে এবং যেখানে বিজেপি চেষ্টা করছে প্রাধান্য বিস্তার করতে, সেই নির্বাচনের আগে তিস্তা নিয়ে মোদী সরকার কিছু বলবে বলে আমার মনে হয় না। দ্বিতীয় কারণ হলো যে বাংলাদেশ নিজেই অনেকটা পথ দেখে নিয়েছে, যেহেতু বছরের পর বছর তিস্তা ঝুলে আছে এবং তাতে বাংলাদেশের যথেষ্ট ক্ষতি হয়েছে এবং এখনো হচ্ছে, তো বাংলাদেশ নিজেই সমাধান মোটামুটি ভাবে জোগাড় করে ফেলেছে, সেটা হলো নিজের ভিতরে পানি কিভাবে সংরক্ষণ করা যায়, যেই নদীর পানিটা বিশেষ করে যখন বৃষ্টির মৌসুমে আসে সেটাকে কিভাবে ধরে রাখা যায়, এবং সেই জায়গায় চীনের সাথে এক ধরনের চুক্তির চিন্তা ভাবনা নিয়ে বেশ অগ্রসর হয়ে গেছে, তো সেই হিসাবে তিস্তার সমাধানটা বাংলাদেশ মনে হচ্ছে সে নিজেই সমাধান করবে। আর বর্ডার ক্লিয়ারিং এর ব্যাপারটা নিয়ে আলোচনা করেও কিছু লাভ হয়নি, এটা ভারতের সমাধান করতে হবে। ভারতের যারা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট আছে, তাদের যে মিডিয়া আছে, তারা যখন এটাকে বড় আকারে তাদের সরকারের উপর প্রেশার আনবে, কারণ এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, যদিও তারা স্মাগলার হতে পারে কিন্তু যেহেতু তারা আনাম স্মাগলার, পৃথিবীর কোন আইনে এমনকি ভারতের আইনেও কিন্তু সেটা লেখা নাই যে স্মাগলারকে দেখা মাত্রই গুলি করতে হবে, তো সেই জায়গায় এটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এবং আমি মনে করি যে ভারতের জনগণ যখন জেগে উঠবে, ভারতের হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, তাদের যারা জার্নালিস্ট, তারা যখন জেগে উঠবে তখন সমাধান হবে। আমার মনে হয় না এটা ওই আলোচনায় সমাধান হবে, কারণ এটা মূলত ভারতের রাষ্ট্রের বিষয়, সেই জায়গায় ভারত কখন কিভাবে যাবে এবং প্রেশারটা কখন আসবে সেটা আমার আপাতত জানা নেই, তবে আমি মনে করি না যে ওই প্রেশার ছাড়া ভারত এই ব্যাপারে খুব একটা সাড়া দিবে এবং একেবারে জিরোতে নিয়ে আসবে বলে মনে হচ্ছে না।
জি অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনি বাংলাদেশের বিকল্প পথের কথাটাও আপনি ইঙ্গিত করলেন, তো সাম্প্রতিক বছরগুলোতে দেখা যাচ্ছে তিস্তা নদীর মতো গুরুত্বপূর্ণ নদীর পানি বণ্টন না হলেও দুদেশের মধ্যকার সম্পর্ক ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হচ্ছে, এবং এই তিস্তা নদীর পানি বণ্টন নিয়ে আমরা সাম্প্রতিক সময়ে লক্ষ্য করলাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে 10 বছর আগেই তিস্তা চুক্তি হয়ে আছে, তো যদি হয়ে থাকে তাহলে সে চুক্তির বিষয়টি প্রকাশ্যে আসেনি কেন, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সাম্প্রতিক সময়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফর করলেন, তিনিও তিস্তা চুক্তির বিষয়ে বললেন। তো আসলে এই তিস্তা চুক্তি হয়েছে কি হয়নি তা নিয়ে কিন্তু কথা হচ্ছে। তো যে কথাটি বলছিলাম যে নিশ্চয়ই বাংলাদেশের উদারতার পরিচয় রয়েছে এই সম্পর্কের ঘনিষ্ঠতার ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে বিতর্ক থাকলেও, আপনার পর্যবেক্ষণ কি?
না, পররাষ্ট্রমন্ত্রী যেটা বলতে গিয়েছেন যে আমাদের দিক থেকে যে চুক্তি হওয়ার কথা সেটা মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনই হয়ে গেছে, কিন্তু যেহেতু নদীর পানির বিষয়টা ভারতের সংবিধানে এটা তাদের স্টেটের বিষয়, বিশেষ করে এই ব্যাপারে পশ্চিমবঙ্গ বেঁকে বসেছে, এবং বেঁকে বসার কারণ যেই পানিটা আসলেই পশ্চিমবঙ্গে আসে তিস্তা থেকে, মনে করো তিস্তা শুরু হয় কিন্তু সিকিম থেকে, এখন সিকিম 16 থেকে 18টা হাইড্রো ড্যাম প্রজেক্ট ওখানে বানাচ্ছে, এবং আমি নিজেও সিকিমে গিয়েছিলাম এবং দেখেছি, এবং আসলেই কিন্তু ওই হাইড্রো ড্যাম তৈরি করার ফলে এই পানিটা সেটা বলতে গেলে একেবারেই নেই, সেই নেই পানিটাকে কিভাবে ভাগ করবে সেটাই হলো মমতা ব্যানার্জির কথা। অন্য কথায় মমতা ব্যানার্জি চাচ্ছে যে সিকিমের এই হাইড্রো ড্যাম প্রজেক্ট গুলো যদি কোনোভাবে না করা যায় সেই জায়গায় তো সিকিম দিল্লি সরকার চাইবে না, কারণ সেখানে ওয়ার্ল্ড ব্যাংক জড়িত। তো এই যে পানিটা একেবারে কমে আসছে পশ্চিমবঙ্গে এসে, আমি মনে করি না এটা মমতা ব্যানার্জির বিষয়, এটা যে সরকারই পশ্চিমবঙ্গে থাকুক না কেন আমার মনে হয় না কেউ রাজি হবে, কারণ ওখানে আসলে কিন্তু পানি নেই। সিকিমকে আনার কোন চেষ্টা দিল্লি সরকার করছে না, তো অনেকটা ওই তাদের আভ্যন্তরীণ রাজনীতির দিকটাই বারবার বাংলাদেশকে তুলে ধরছে। বাংলাদেশের ধৈর্য তো বছর ছিল কোন সন্দেহ নেই, পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এখন মনে করছে যে তাকে নিজেই সমাধান করতে হবে, সমাধান হিসাবে সে মনে করছে তিস্তার এই পাশে আমাদের এলাকায় যদি আমরা ধরে রাখতে পারি বৃষ্টির মৌসুমে, সেই পানিটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে শীতের মৌসুমে আমরা সেই পানি ব্যবহার করে সমাধান করতে পারবো, এবং এখানে সন্ধান একটা ব্যয়বহুল বিষয়, সেখানে চীন অলরেডি আগ্রহ প্রকাশ করেছে। অন্য কথায় চীনের আশাটাও এটা চীনের যত স্বার্থ তার চেয়ে বাংলাদেশের স্বার্থ। এখন ভারত নড়ে চড়ে উঠবে কিনা সেটা বলা মুশকিল, কারণ যেটা বললাম নড়ে চড়ে উঠতে হলে তাকে ওই সিকিমের একাধিক যে হাইড্রো ড্যাম গুলো ভাঙ্গা ছাড়া কোনো উপায় থাকবে না, তো সেগুলো তো সে করতে যাবে না, তার ডেভেলপমেন্টের যে রাজনীতি তার মধ্যে ওটা অন্যতম। তো আমি মনে করি যে তিস্তার বিষয়টা সাথে আলোচনা করে সমাধান হবে এটা মনে হচ্ছে না, তবে কোনো সন্দেহ নেই অনেকেই মনে করছে তাতে চীনের প্রভাব হয়তো বাংলাদেশের সাথে আরো ঘনিষ্ঠ হয়ে যাবে, তো সেটা তো দিল্লির বোঝা উচিত ছিল। চুক্তি কিন্তু একটা হয়ে আছে, অন্য কথায় চুক্তি আছে কিন্তু সেটা পশ্চিমবঙ্গের স্বীকৃতি দেওয়ার কথা, সেটা আমি মনে করি না যে সরকারি থাকুন তো কেন পশ্চিমবঙ্গে ওইভাবে রাজি হবে।
জনাব অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, আমরা সাক্ষাৎকারের শেষ পর্যায়ে চলে এসেছি। সবশেষে আপনার কাছে জানতে চাইব, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী এবং স্বাধীনতা যুদ্ধের সময়কার প্রধান সহযোগী দেশ, কিন্তু অনেকে বলেন পরবর্তীতে দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক সবসময় খুব মধুর হয়নি, এর কারণ কি এবং তা কি খুব যৌক্তিক ছিল? একই সাথে এটা কি সঠিক পথে এগোচ্ছে দুদেশের সম্পর্কটা?
যে কোনো প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের ওঠানামা স্বাভাবিক, এটা আমি মনে করি না ব্যতিক্রম, তবে এটা সত্য যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক এমন হয়নি সাংঘাতিক ভালো সবগুলো ব্যাপারই সেটা হয়নি, কারণ যেটা বললাম যেটা আপনিও তুলে ধরলেন যে এখন বড় ধরনের সম্পর্ক আছে কোনো সন্দেহ নেই, কিন্তু বর্ডার কিলিং, তারপরেও মাঝে মাঝে নন ট্রেডিশনাল ব্যারিয়ার, বিভিন্ন ট্রেড রেজিমে আমরা দেখতে পাচ্ছি, তার উপর তিস্তা তো আছেই, এগুলো আছে, তো এটা অস্বাভাবিক আমি মনে করি না, তবে এটা কোনো সন্দেহ নেই যে বাংলাদেশের ভারতের সম্পর্ক আমাদের অন্য দেশের সম্পর্ককে অন্যভাবে দেখে বা অন্যভাবে তৈরি করে কিন্তু আমরা করিনি, আমরা সবার সাথেই সম্পর্ক তৈরি করেছি, ভারতের সাথে যেভাবে সম্পর্ক আছে ঠিক একইভাবে আমেরিকা, জাপান, চীন সবার সাথেই সম্পর্ক আছে। এর একটা বড় কারণ হলো যে বাংলাদেশের ফরেন পলিসির যে প্রিন্সিপাল, সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে গরিত না, সেটা কিন্তু একেবারে বড় আকারে পালন করা হয়েছে এবং সেটার ভিত্তিতেই কিন্তু সবার সাথে বন্ধুত্ব আমরা রাখি। তো ওঠানামা আছে কোনো সন্দেহ নেই, সেই ওঠানামা অন্য দেশের সাথেও কম বেশি আছে, কিন্তু প্রতিবেশী বলে হয়তো এটা মাঝে প্রকাশ পায় বেশি, তবে আমি মনে করি না যে খুব একটা খারাপ হয়েছে কখনো সরকারই থাকুন না কেন বাংলাদেশে, তবে এমনিতে আমি মনে করি যে সম্পর্ক ভালো, এবং এই সম্পর্ক নিয়ে আমি মনে করি এই অঞ্চলে হয়তো আরো ভালো উন্নয়ন করা সম্ভব।
তো জনাব অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফর, তিস্তা চুক্তি, সীমান্ত হত্যা, দ্বিপক্ষীয় সম্পর্ক সহ নানা বিষয় নিয়ে রেডিও তেহরানের সাথে কথা বলার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।